السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فعن عبد الله بن عدي بن الحمراء رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول: يا مكة، والله إنك لخير أرض الله وأحب أرض الله إلي. ولولا أن قومي أخرجوني منك ما سكنت غيرك. أخرجه الإمام أحمد والترمذي وصححه، أو كما قال عليه الصلاة والسلام. وأخرج الإمام أحمد والنسائي عن عبد الله بن العدي بن الحمراء رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال حين خرج من مكة مهاجرا إلى المدينة، فوقف على الحزورة وقال: يا مكة، إنك لخير أرض الله وأحب أرض الله إلي، ولولا أن أهلك أخرجوني منك ما خرجت. أو كما قال عليه الصلاة والسلام. موبايل گلا کے بند کر دے دیا کرے، ایک بار رنگ ٹون بازبے ہمیں بائن بند کر دیو. ایک مستقل فیصلہ شروع ہوئی مسجد بھیتر رنگ ٹون گلا بازنار ٹون مسجد ڈھکار آگے یہ گلار گلا ٹیپے دیا اچھے. بار بار یہ سمست کتا بولتے ہو نا کہ یہ بولتے ہو کن یہ تو مانوش ایم نہیں بوجھے. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه كما تحب وترضى، عدد ما تحب وترضى يا كريم. نستغفر الله تبارك وتعالى ونتوب إليه. معزز حاضرين، مسلمان تر اسلام ایبن ایمانر کرونی তার দেশকে সে ভালোবাসে। যে মাটিতে সে বড় হয়, যে মাটির আলো বাতাস নিয়ে সে বেড়ে ওঠে, যে মাটিতে তার শৈশব তার কৈশোর কাটে, প্রাকৃতিকভাবেই একজন মানুষ সেই অঞ্চলকে এবং সেই ভূমিকে সে এলাকাকে ভুলতে পারে না। এটা প্রাকৃতিকভাবেই যে কোনো মানুষের ক্ষেত্রে, কোনো মানুষ যে এলাকায় তার শৈশব তার কৈশোর তার যৌবনের অংশ কাটায়, বিশেষ করে শৈশব কৈশোর কাটায়, ওই এলাকা ওই অঞ্চল ওই বাড়িঘরগুলো ওই দেয়াল ওই গাছপালা ওই অলিগলিগুলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার মাথার মধ্যে গেঁথে থাকে। স্বভাবজাতভাবেই সে ওই এলাকাকে ওই অঞ্চলকে ভালোবাসে। আর একজন মুসলমান একজন ইমানদার তার দেশের প্রতি তার কর্তব্যবোধ তার দায়িত্ববোধকে কখনো ভুলে যায় না। মেরে মুআজ্জাজ হাজেরিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবার পরে বারবার মক্কার দিকে মক্কার পানে ফিরে ফিরে চাচ্ছিলেন। এক পর্যায়ে এক জায়গায় দাঁড়িয়ে বড় ভালোবাসা এবং হৃদয় মথিত ভাষায় দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, ও মক্কা, নিশ্চয় তুমি গোটা পৃথিবীতে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জমিন, এবং আল্লাহর যত জমিন আছে, যত এলাকা আছে, তন্মধ্যে সবচেয়ে প্রিয়তম এলাকা আমার কাছে এবং আল্লাহর কাছে। যদি তোমার কওম আমাকে তোমার মধ্য থেকে বের করে না দিত, তাহলে আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কোনো অঞ্চলকে নিজের আবাসভূমি হিসেবে বেছে নিতাম না। আরেক রিওয়ায়েতে বলেন, আরেক রিওয়ায়েতে আসে, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া মা আহাব্বাকি ইলাইয়া ইয়া মক্কা, ও মক্কা, তুমি কত চমৎকার ভূমি আর আমার কাছে কত প্রিয় ভূমি। যদি তারা আমাকে এখান থেকে বের না করত, তাহলে আমি কখনোই বের হতাম না। লাউলা আন্নি উখরিজতু মিনকি মা খরাজতু মিনক, যদি আমাকে এখান থেকে বের না করে দেওয়া হতো, তাহলে আমি কখনোই এখান থেকে বের হতাম না। আগের রেওয়ায়তগুলোর মধ্যে বোঝা যায় নবীজি মক্কাকে যে স্পেশালি ভালোবাসতেন, তার অন্যতম কারণ হল যে ওখানে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর রয়েছে, যেখানে এক এক রাকাত নামাজে হাজার হাজার লাখ রাকাতের সওয়াব পাওয়া যায়। যেটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল সম্মান দিয়ে ভূষিত করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি ওটা, তাই নবীজির কাছে ওই ভূমিটা প্রিয়। কিন্তু পরবর্তী রেওয়ায়েত যেটা বললাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এই রেওয়ায়েতের ভিতরে কারণের মধ্যে আরেকটু ব্যাপকতা আসে। আল্লাহর ঘর সেখানে আছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এলাকা ওটা, তাই ওনার কাছেও প্রিয় এলাকা। এটা ছাড়াও আরেকটা বিষয়ও আছে, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাই, তুমি নগরগুলো শহরগুলোর মধ্যে কত চমৎকার, অথচ মক্কা শরীফের এরিয়া এবং সেখানে শুকনো ঘাস আর কাঁটা ঝোপ ছাড়া, পাথরি জমিন ছাড়া কিছুই নেই, তুমি কত চমৎকার ভূমি। এটা যদি তার রূপ সৌন্দর্য এবং উর্বর ক্ষমতা ইত্যাদির দিকে লক্ষ্য করে, বা সুজলা শ্যামলা সুফলা ইত্যাদি দিকে লক্ষ্য করে বলা হতো, তাহলে এটা নবীজি বলতেন তায়েফকে, কারণ তায়েফ মক্কার চেয়ে অনেক উর্বর ভূমি, চমৎকার চমৎকার সব ভালো ভালো ফলন হয় সেখানে, মক্কায় কোনো ফলনই হয় না, ইভেন খেজুর গাছও সেখানে তেমন নাই, বাবলা গাছ, কাঁটা ঝোপ আর এই টাইপের কিছু গুলমলতা ছাড়া কিছু নাই। তাহলে মা আতিয়াবাকি মিন বালাদিন বলার অর্থ কি? এটার ব্যাখ্যার ভিতরে এই বিষয় আসে যে প্রাকৃতিকভাবে স্বভাবজাতভাবে মানুষ যেখানে তার শৈশব কাটায়, যেখানে তার কৈশোর কাটায়, সেটা তার স্মৃতির পটে ভাস্বর হয়ে থাকে, অমলিন হয়ে থাকে আজীবন। তার কাছে সেই এলাকাতেই সবচেয়ে বেশি প্রিয় হয়, কারণ তার জীবনের সূচনা ওই এলাকা থেকে হয়েছে, তার বেড়ে ওঠা, তার খেলাধুলা ওই এলাকার ধুলোবালি, ওই এলাকার মাটি এবং ওখানকার পাথরের সাথেই তার সম্পর্কটা গড়ে উঠেছে। জীবনের প্রাথমিক নিঃশ্বাসগুলো, শ্বাস প্রশ্বাসগুলো, তার বোধ উপলব্ধিগুলো ওই মাটিতে, ওই ভূমিতে বেড়ে উঠেছে, সৃষ্টি হয়েছে, এজন্য ওই অঞ্চলের প্রতি তার একটি আলাদা ভালোবাসা এবং টান থাকে। এখানে কারণটার ভিতরে এই ব্যাপকতাটাও পাওয়া যায়, ওমা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাইয়া, আমার কাছে কত প্রিয় ভূমি ছিলে তুমি। ওয়ালাউলা আননি উখরিজতু মিনকি মা খরাজতু, যদি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে না হতো, আমাকে যদি এখান থেকে বেরোতে বাধ্য হতে না হতো, যদি আমাকে এখান থেকে বের করে দেয়া না হতো, তাহলে আমি কখনোই বের হতাম না, আমি তোমাকে ছেড়ে চলে যেতাম না। মেরে মোহতরম দোস্ত আজিজ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা দিয়ে, এই কথা দিয়ে বোঝা যায় যে মানুষের কাছে তার মাতৃভূমি, তার শৈশব কৈশোরের বেড়ে ওঠার সে জায়গাটা পৃথিবীর অন্যান্য চমৎকৃত বহু উন্নত রাষ্ট্র এবং দেশের চাইতেও অধিক প্রিয় হয়। এজন্যই দেখা যায় একজন মানুষ বড় হবার পরে আমেরিকা চলে গেছে, ওখানকার প্রবাসী হয়ে গেছে, ইংল্যান্ড চলে গেছে, ফ্রান্স চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, জার্মানিতে তার আবাস জীবন সে বেছে নিয়েছে, কিন্তু সুযোগ পেলেই নারীর টানে সে তার নিজের দেশের প্রতি ছুটে আসে, দেশের পানে সে ছুটে আসে, লাখ লাখ টাকা খরচ করে ছুটে আসে তার দেশে। অথচ তার বাচ্চারা যারা ওখানে জন্মগ্রহণ করেছে তারা এখানে আসতে চায় না, একবার আসলে তারপরেই বলে যে এখানে গরম, কোনো ডিসিপ্লিন নাই, এটা ইনসিকিউর এরিয়া, কি ভয়ঙ্কর একটা দেশ, আর যাব না। অথচ সে যে দেশে বসবাস করে সেখানকার অবস্থা কি, রাতের বেলায় বেরোলে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে কাপড় চোপড়, নেই ঠিক নাই, তার মধ্যে কোথা থেকে হঠাৎ এক নিগ্রো উঠে এসে হাও করে ঝাঁপ দিয়ে পড়ে তাকে রাস্তার ভিতরে ফেলে দিচ্ছে, এগুলো অহরহর কারবার এগুলা। মানুষজন তাকে ছুটাচ্ছে, পুলিশ এসে ছুটাচ্ছে, এটা একটা ইজি জিনিস হয়ে গেছে। এরকম ভয়ঙ্কর জানুয়ারি কারবার তার চোখের সামনে পড়ার পরেও সে তার ওটাকেই ভালোবাসে, কারণ তার বেড়ে ওঠা, তার গড়ন গঠন ওই জমিনে হয়েছে। আমি মনে হয় বুঝাতে পারি নাই। তো যেখানে যার শৈশব এবং কৈশোর কাটে, অন্য ভাষায় যেটা যার মাতৃভূমি, সে মাতৃভূমিকে, তার জন্মস্থানকে, তার মাসপেটো রাসকে সে কখনো ভুলতে পারে না, এটার মহব্বত তার দিলের ভিতরে গাঁথা থাকে। ওখানকার ইঞ্চি ইঞ্চি মাটি, ওখানকার সীমানার প্রতিটি রেখা তার কাছে নিজের জানের চেয়েও, নিজের রক্তের চেয়েও বেশি প্রিয় হয়। বুঝতে পারি নাই। যখনই সেখানে কোনো বিজাতীয় আগ্রাসীর আগ্রাসন হয়, বিজাতীয় কেউ যখন তার ভূমিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চায়, তখন সে রুখে দাঁড়ায়। যখন তার ভূমিতে সে নিজেকে পরাধীন অনুভব করে, যখন সে নিজের আবাসে নিজেকে সে শৃঙ্খলিত মনে করে, যখন সে নিজের দেশে, নিজের জন্মভূমিতে নিজেকে অধিকার হারা মনে করে, তখন তার ভেতর থেকে স্বাধীনতার সেই সত্তাটা মাথা চাড়া দিয়ে ওঠে এবং বেরিয়ে আসে। আর কোনো কিছুর সে পরোয়া করে না, সে কি সুপার পাওয়ারের সাথে মোকাবেলা করছে, নাকি বিশাল রাষ্ট্র ক্ষমতার সাথে মোকাবেলা করছে, নাকি সে অন্য কারো মোকাবেলায় যাচ্ছে, এগুলো তার দেখার মতো সময় তখন আর থাকে না। সে নিজের জান দিয়ে হলেও নিজের স্বাধীনতার দামি সম্পদটাকে কেড়ে নিতে চায়, বহাল রাখতে চায়। এটা মানুষের স্বভাবজাত বিষয়। এই জন্যেই এই বিষয়টা পূর্ণ মাত্রায় কাদের মধ্যে বিদ্যমান থাকে, যাদের মধ্যে বিবেকের চূড়ান্ত বোধটা বিদ্যমান থাকে। এবং একজন মুসলমান মাত্রই, চাই তার কাছে নাম মাত্র ইসলাম থাক, একজন মুসলমান মাত্রই তার কাছে বিবেকের একটি সঠিক পরিচয় আছে যে আমার খালেক, আমার মালিককে আমার স্বীকৃতি দিতে হবে, আমি যেই হই না কেন। তার ফলশ্রুতিতে তার ভিতরে এই স্বাধীনতার চেতনা অন্য যে কোনো জাতি এবং সমাজের তুলনায় সর্বাধিক বিদ্যমান থাকে, অধিক মাত্রায় বিদ্যমান থাকে। যখন 1757 সালে আমাদের এই বাংলার, বরং বলা যায় গোটা ভারতবর্ষেরই স্বাধীনতার সূর্য অস্তমিত হল, পলাশির আম্রর কারণে আমাদের স্বাধীনতার দ্বীপ নিভে গেল, আমাদের এই বাংলার স্বাধীনতার দ্বীপ নিভে গেল, তখন থেকেই কিন্তু এখানকার মুসলিম সমাজ প্রধানত ইতিহাস তাই বলে, প্রধানত মুসলিম সমাজ রুখে দাঁড়িয়েছিল এবং ইংরেজ শক্তি হিন্দু জমিদারদেরকে মুসলমানদেরকে কন্ট্রোল করার জন্য, দমন করার জন্য লাঠ লেঠেল হিসেবে ব্যবহার করত, বিভিন্ন সুযোগ সুবিধা দিত। এই ইতিহাস অস্বীকার করার মতো নয়, এই ইতিহাস বিদ্যমান। বহু পরে স্বাধীনতার কালিমা আর চেতনায় উজ্জীবিত করেছে মুসলমানরা হিন্দুদেরকে, সেটা কতদিন পরে বলছি। এরপরে যখন ধীরে 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 ইংরেজ চারিদিক থেকে তাদের জাল গুটিয়ে এনে এক পর্যায়ে দিল্লির মসনদ দখল করল 1800 সনের দিকে, এবং ওখানকার দিল্লির মসনদের যিনি সর্বশেষ উত্তরাধিকারী ছিলেন, মোগল উত্তরাধিকারী বাহাদুর শাহ জাফর, সম্রাট বাহাদুর শাহ জাফরকে এক ধরনের তার প্রাসাদের ভিতরেই অন্তরীণ করে ফেলল এক ধরনের, এবং শেষ পর্যন্ত বুঝিয়ে শুনিয়ে রেঙ্গুন বার্মার ভিতরে নির্বাসিত করে দিল। পর্যায়ে যখন এই জায়গায় এসে দাঁড়াল, তখন দিল্লিতে অবস্থানকারী বিভিন্ন জাত উপজাত ছিল, বিভিন্ন জাতি ছিল, কিন্তু ইতিহাস বলে স্বাধীনতার দাবি নিয়ে, স্বাধীনতার স্লোগান নিয়ে কেউ মাঠে নামেনি। সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দিল্লির সরেতাজ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে, যাদের সূর্য বলা হতো যে ব্রিটিশ রাজের সূর্য পৃথিবীতে কোনো সময় অস্তমিত হয় না, অর্থাৎ এক জায়গায় সূর্য ডুবলেও আরেক জায়গায় তো সূর্য থাকে, সেখানেও ব্রিটিশের রাজ আছে। ব্রিটিশের রাজত্ব এত বিস্তৃত ছিল গোটা পৃথিবীতে, কিসের আমেরিকা এখনকার? এখন তো আমেরিকা একাই সর্বে সর্বা নয়, এদিকে জনাব রাশিয়াও আছে, একা থেইলা থাপড়ায়া সোজা কেড়ে ফেলতেছে, সবগুলো মিলে একসাথে হয়েও তারা সামাল দিতে পারতেছে না, ঠিকই দেখবেন। আমরা যখন ছোট ছিলাম তখন রাশিয়াকে আমেরিকা বাঘের মতো ভয় পেত, তখন সুপার পাওয়ার মাত্র দুইটাই ছিল পৃথিবীতে, আমেরিকা আর রাশিয়া। এই ব্রিটেন ফিটেন এগুলো লেঙ্গুরা ছিল, এগুলো এখনো লেঙ্গুর, কিন্তু এককভাবে আমেরিকার শক্তি এখন প্রতিষ্ঠিত নয়। কিন্তু যখনকার কথা বলছি, ওই সময় ইংরেজের, এই ব্রিটিশদের সুপার পাওয়ারই এটা গোটা পৃথিবীর ভিতরে একচ্ছত্র আধিপত্য নিয়েছিল, ওই সময়কার কথা, যখন কোন বাপের ব্যাপার ছিল না ইংরেজের বিরুদ্ধে কথা বলবে। ওই সময় হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি গোটা জাতিকে স্বাধীনতার সবক পড়িয়েছেন, নির্দ্বিধায় ফতোয়া জারি করেছেন, লিখেছেন, আজ সে হিন্দুস্তান দারুল হারব হ্যায়, এখন থেকে এই মুহূর্ত থেকে হিন্দুস্তান শত্রু কবলিত এরিয়া, এবং নিজের মাতৃভূমি, নিজের দেশকে হেফাজত করার জন্য, এটিকে শত্রুর কবল থেকে উদ্ধার করবার জন্য নিজের জান মাল সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়া, তাদেরকে এখান থেকে উৎখাত করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ আইন। নামাজ যেমন প্রত্যেকের জন্য ফরজ আইন ইন্ডিভিজুয়ালি, ঠিক তেমনি ভাবে প্রত্যেকের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, এটা ফরজ আইন। এই ঘোষণা সর্বপ্রথম দিয়েছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি 1801 সালে এই ফতোয়া দেন। মাত্র 28 থেকে 29 বছরের মধ্যেই ওনার এই ফতোয়াকে কেন্দ্র করে ওনার এই শিষ্য হযরত শাহ সৈয়দ আহমদ বরেলভি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আহমদ ইবনে ইরফান শহীদ রহমতুল্লাহ আলাইহি, এবং ওনার শিষ্য হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ব্যক্তিবর্গ গোটা হিন্দুস্তানের মধ্যে ঝটিকা সফর দিয়ে গোটা ভারতবর্ষ চষে ফেলেন, প্রোগ্রামের পর প্রোগ্রাম করে
ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন এবং উৎসাহিত করেন। মাত্র 28 থেকে 29 বছর পর হযরত শাহ সৈয়দ আহমদ বরেলভি রহমতুল্লাহ আলাইহি লড়াইয়ে নামেন। বালাকোটের ময়দানে কঠিন যুদ্ধ হয়। আফসোস, এখানেও ইংরেজ ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতিকে ফলো করে এবং শিখ বাহিনীকে, হিন্দু বাহিনীকে মুসলমানদের বিরুদ্ধে উস্কিয়ে দেয় এবং ব্যবহার করে। রাজা রঞ্জিত সিং এর সঙ্গে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ইংরেজের সর্বোচ্চ মদত সেখানে বহাল থাকে। মুসলমানরা শহীদ হন, হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হন, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সহকারে মুসলিম বাহিনী শাহাদত বরণ করে, কিন্তু মাথা নত করেননি। ওই সময়কার কথা, ইউপির এক অঞ্চলের নবাব ছিলেন মজ্জু খান। নবাব মজ্জু খান তার নিজের দুই ছেলেকে এনে হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির হাতে দিয়ে দেন যে হযরত, আমি তো কিছু করতে পারলাম না দেশের জন্য, ইসলামের জন্য, আমি এখানে আটকা। আমার দুই ছেলেকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, ইসলামের জন্য, দেশের জন্য যেখানে দরকার তাদেরকে সবার আগে পাঠাবেন। যদি কোরবানি দিতে হয় আর রক্ত যায়, আমার বাচ্চারা যেন সবার আগে কবুল হয়। আজকে বড় বড় কথা বলে স্বাধীনতা নিয়ে, মেরে মুআজ্জাজ হাজেরিন, পরবর্তীতে যখন বালাকোটের ময়দানে হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই এর পুরো বাহিনী শাহাদাত বরণ করল, ইংরেজ সরকার খুঁজে খুঁজে বেছে বেছে কে কে এখানে অংশগ্রহণ করেছিলেন, কাদের কাদের অংশীদারিত্ব ছিল, কে কে সাহায্য করেছে, এদের সবাইকে খুঁজে খুঁজে বের করে নবাব মজ্জু খানকেও তারা গ্রেফতার করে এবং গ্রেফতার করে ওনার দুই পায়ের মধ্যে দড়ি বেঁধে, আলাদা আলাদা দড়ি বেঁধে, দড়ির এক মাথা এই পায়ে, আরেক মাথা আরেক ঘোড়ার পেটের ভিতরে এভাবে বেঁধে দিয়ে, এবং এই পাশে আরেক পায়ের ভিতরে দড়ি বেঁধে, দড়ির আরেক মাথা আরেক ঘোড়ার ভিতরে বেঁধে দিয়ে সকলের সামনে জীবন্ত এই দুই ঘোড়াকে দুই দিকে চাবুক মেরে দাবড়ে দেয় এবং নবাব মজ্জু খানের পুরো শরীর এইভাবে ছিঁড়ে চ্যাপ্টা হয়ে বেরিয়ে যায়। আজকে ইংরেজের সাথে মহব্বত করো, আজকে মহব্বত দেখাও, আর ওরা আমাদেরকে এসে মানবতার সবক পড়ায়। বাথরুমের স্যান্ডেল দিয়ে পিটানো দরকার। কিসের আমাদেরকে মানবতার সবক পড়ায় খুবিশের দল? গোটা পৃথিবীটাকে অগ্নিগর্ভ করে রেখে দিয়েছে, যাকে যখন ইচ্ছা তখনই তার উপরে হামলা করছে। ইরাকের উপরে হামলা করেছে, সিরিয়ার উপরে হামলা তো এখন অদ্যাবধি চলছে, লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তানকে তো তামা করে দিয়েছে, তারপর লাঠি খেকে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। মেরে মুআজ্জাজ হাজেরিন, ইতিহাস আমরা ভুলে যাইনি খুব একটা। প্রিয় উপস্থিতি, ভারতবর্ষ স্বাধীনতার পেছনে সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছে, সবচেয়ে বেশি ত্যাগ যারা দিয়েছে, বরং এই স্বাধীনতার চেতনার সূচনা যারা করেছে, স্বাধীনতার সবক যারা মানুষকে পড়িয়েছে আর শিখিয়েছে, তারা ছিলেন মুসলমান। এটা এখনকার সত্যিকারের যারা নাকি নিরপেক্ষ ঐতিহাসিক, দলকানা দলবাজ বা ধর্মান্ধ নয়, মুসলিম বিদ্বেষী নয়, এরকম ঐতিহাসিকরা, কলকাতার ঐতিহাসিকরা এখনো স্বীকার করেন। নেটের ভিতরে এগুলো খুঁজলে আপনারা সার্চ দিলে পেতে পারেন যে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। মেরে মুআজ্জাজ হাজেরিন, ওই সময়টা পর্যন্ত পরিপূর্ণ কোরবানি, বরং আমি যদি বলি হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির যে আন্দোলন ছিল, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়ার পর থেকে শুরু করে মেহনতের পরে এই 29-30 বছরের ভিতরে মেহনত করে উনি যে পুরো টিম তৈরি করেছিলেন এবং লড়াই ছিল, এটা শুধু মুসলমান না, বরং যদি বলা যায় শুধুমাত্র আলেম ওলামা কেন্দ্রিক ছিল, সাধারণ জনগণ অল্প কিছু তাদের সাথে জড়ে ছিলেন, পুরোটুকুই ছিল আলেম ওলামাদের টিম। কিন্তু আলেমদের এই কোরবানি বৃথা যায়নি, মুসলিম জাতির হৃদয়ে নবীর ওয়ারিসদের ভালোবাসা এবং মহব্বত এর শিকড় এমন গভীরে পথিত যে সে টেরও পায় না কোথায় আলেম ওলামার মহব্বত তার দিলের ভিতরে গেঁথে আছে। সে বুঝতে পারে না সময়ে ঠিকই সেটা ডালপালা বিস্তার করে। আলেম ওলামারা থেমে যাননি, তারা এই চেতনা এবং মেহনতকে সাধারণ মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিলেন। মুসলমানরা ঐক্যবদ্ধ হল, মুসলিম জাতি দাঁড়াল। 1857 সেই ঘটনা আপনারা জানেন, যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়। শুধুমাত্র দিল্লিতে সেটা ঘটেছিল তা না, দিল্লির সেই সিপাহী বিদ্রোহের ভিতরে সবচেয়ে বড় ভূমিকা ছিল মুসলমানদের, হিন্দুরা তখনও অংশগ্রহণ করেনি। তখনও তারা স্বাধীনতার প্রয়োজন এটা উপলব্ধি করেনি। আমাদেরকে তো প্রায়োরিটি দিচ্ছে, অসুবিধাটা কি? ওই মুসলমান জবনগুলোকে দমিয়ে রাখছে, সমস্যাটা কোথায়? অবস্থা ছিল এই, তৃপ্তির ঢেকুর তুলছে তখনও। ওই একই সময়ে শামলিতে যুদ্ধ হল, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, অন্যতম প্রতিষ্ঠাতা ফকিহুল আসর আবু হানিফা ইসানি, ইমাম রব্বানি, ইমাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, এবং ওনাদের শেখ সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত হাফেজ জামিন সাহেব শহীদ রহমতুল্লাহ আলাইহি, এনারা সবাই সম্মিলিতভাবে এট এ টাইম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যুদ্ধের আগুন ছড়িয়ে দিলেন। একই সময়ে হবে, একই সাথে দিল্লিতে হচ্ছে, একই সাথে ইউপির শামলির ভিতরে ওনারা লড়াই করলেন। কিন্তু সেখানেও সেই বিশ্বাসঘাতকতা হল আমাদের ওই ভাইদের পক্ষ থেকে, কারণ তারাও তো সমাজের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে, মুসলমানদের সাথেই তো আছে। স্বাধীনতার চেতনা এখনো ভেতরে ঢুকেনি, তো মুসলমানদের এই চেতনার সাথে অংশগ্রহণ না করে বিভিন্ন সংবাদ দিয়ে এদের কি কি দুর্বলতা, কোথায় কি আছে, কি কি অবস্থান ওদেরকে জানিয়ে দিল। এবং ওদিকে সিপাহী বিদ্রোহে মুসলমানরা পর্যদস্ত হলেন, কিন্তু ব্যাপক আন্দোলন হল। আবার এদিকে শামলিতেও এনারা পরাস্ত হলেন এবং হুলিয়া জারি করা হল হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত কাসিম নানুতুবি, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুমুল্লাহ, এনাদের উপর যেখানে পাওয়া যাবে সেখানে গ্রেপ্তার করা হবে। আমিরুল মুমিনিন ছিলেন ওই যুদ্ধের হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আমিরুল মুমিনিন বানিয়ে হযরত ইমাম কাসিম নানুতুবিকে প্রধান সেনাপতি বানিয়ে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গোটা ভারতবর্ষব্যাপী এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হয় ওই সময়। কিন্তু কুদরতের ইচ্ছা, আল্লাহ তাআলার ফয়সালা, যুদ্ধে তারা পরাস্ত হলেন। হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি সহকারে অনেকেই শহীদ হয়ে গেলেন। লড়াই চলল, অব্যাহত থাকল। ঠিক তার 10 পর, এই যুদ্ধের ঠিক 10 পর ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। উদ্দেশ্য ছিল এই চেতনাকে জাতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে হবে। ইভেন হিন্দুদেরকেও এই বোঝানো দরকার যে তোমার দেশ তোমার মাটি অন্য এসে প্রভুত্ব করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। তোমাদের দেশকে তোমরা চালাবা, এই লক্ষ্যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হল এবং সেখানে পড়ালেখার ইয়ে চালু করে দেওয়া হল, যেখানে চেতনা সরবরাহ করা হতো। স্বাধীনতার চেতনার এক এক বিপ্লবী, এক এক অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করা হতো সেখান থেকে। অল্প কিছুদিনের মধ্যেই হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই দারুলুম দেওবন্দের দায়িত্বভার নিলেন। আগেকার মুরব্বীদের ইন্তেকাল হয়ে গেল এবং হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই এই স্বাধীনতার চেতনাকে গোটা দেশব্যাপী ছড়িয়ে দিলেন। শুধু তাই নয়, আফগানিস্তান যেহেতু তখনও পর্যন্ত ইংরেজের বশ্যতা স্বীকার করেনি, আফগানিস্তানের এই শক্তিকে ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে ব্যবহার করবার জন্য হযরত ওবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইকে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই দায়িত্ব দিয়ে পাঠালেন যে আফগানিস্তানের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে রেডি হও, গোটা দেশব্যাপী একসাথে আন্দোলন হবে, কয় জায়গায় ওরা দমাবে, আফগানিস্তান থেকে ওখান থেকে হামলা হবে। এদিক থেকে উনি হজে গেলেন এবং তুর্কি খলিফার সাথে আলাপ করবার জন্য, তখন তুর্কি খেলাফত বিদ্যমান, যে আমরা যখন হিন্দুস্তানে বিদ্রোহ করব, যখন ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়াব, ওই সময়টায় ইংরেজের ব্রিটিশের কোন জাহাজ কোন বাহিনী কোনোভাবে যেন রসদ নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে এখানে আসতে না পারে, আপনারা সমুদ্রগুলোকে কি করবেন, কন্ট্রোল করবেন, বাধা দেবেন। এটার জন্য কামাল পাশা, জামাল পাশা, তুর্কি খেলাফতের প্রধান সেনাপতি যিনি, সিএনসির সাথে বসলেন, প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বসলেন, বৈঠক করলেন, কোথায়, মক্কা মুয়াজ্জমায়। আমাদের জাতি সমস্ত ইতিহাস জানে না, ঘোড়ার ডিমের ইতিহাস নিয়ে লাফায়, ইংরেজের লেখা অনুবাদকৃত ইতিহাস, বিকৃত ইতিহাসগুলোর শেষ অংশটা পড়ে, শুরু অংশগুলো কিছুই জানে না। আফসোস। এবং ওখান থেকে উনি রেশমি রুমাল লিখলেন, এটি রেশমি রুমাল আন্দোলন নামে খ্যাত, ইংরেজের ইতিহাসেও এটা আছে, রেশমি রুমাল আন্দোলন। উনি পুরো ছক লিখে ওদের সাথে যে পরামর্শ হয়েছিল সেই পরামর্শ হিসেবে সবকিছু ঠিকঠাক করে পুরো ছক লিখে একটা চিঠি লিখলেন, কাপড়ের ভিতরে, রেশমি রুমালের ভিতরে লিখলেন এবং সেটা আমানতের সাথে একজন কাসেদকে দিয়ে পাঠালেন। কোথায়? হযরত ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহির কাছে, আফগানিস্তান পর্যন্ত যেন সে পৌঁছিয়ে দেয়, সারহাদ পর্যন্ত যেন পৌঁছিয়ে দেয়। ওখানে পুরো ছক দেওয়া ছিল, কোন জায়গাতে কোন ইয়েতে কে যাবে, কিভাবে যাবে, গোটা ভারতবর্ষের মধ্যে আন্দোলন, মহীশূরে আলাদা হবে, বাংলায় আলাদা হবে, ওখানে আলাদা হবে, আলাদা আলাদা সময়ে হবে। তাহলে তারা পূর্ণ শক্তি দিয়ে তাদেরকে দমন করে ফেলছে, সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দিয়েছে, বিশাল শক্তিকে শেষ করে দিয়েছে। হযরত শেখুল হিন্দের ফয়সালা ছিল যে কখনো তাদের সাথে এক জায়গাতে লড়াই হবে না, বরং গোটা ভারতবর্ষব্যাপী একসাথে একই দিন এট এ টাইম বিদ্রোহের আগুন জ্বলবে, লড়াই শুরু হবে, চূড়ান্ত লড়াই। কে পরিকল্পনা করছেন? হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই, থানবী রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ, হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ, ওবায়দুল্লাহ সিন্ধের উস্তাদ, হযরত আল্লামা শব্বির আহমদ উসমানের উস্তাদ, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ, হযরত মুফতি কিফায়েতুল্লাহ দেহলভীর উস্তাদ, হযরত মিয়া মনসুর আনসারীর উস্তাদ, এরা সব এক একজন স্বাধীনতার সৈনিক, এক একজন এক এক জায়গাতে অবদান রাখছেন। এই পুরা ছক লিখে ওখান থেকে তুর্কি খেলাফতের সাথে পুরো আলোচনার বিষয়বস্তু সহকারে সবকিছু সহ ছক সহ এখানে লিখে যখন পরিকল্পনাটা পাঠিয়েছেন, খুব গোপনভাবে বিশ্বস্ত এক লোক দিয়ে এক জায়গায় এই ভদ্রলোক আতিথ্য গ্রহণ করেছেন, পথের মধ্যে সেই লোক খুব মুখলিস দেখিয়েছে, আসলে ছিল ইংরেজের চর। এবং ইনি মক্কা থেকে যাচ্ছেন ওখানে, এই খবরটা সে ইংরেজ পর্যন্ত সরবরাহ করে দিয়েছে। সরবরাহ করে দেওয়ার পরে ইংরেজ তাকে গ্রেফতার করেছে এবং সেই রেশমি রুমাল তার কাছ থেকে হাত করেছে। হাত করে তার ভিতরে যখন এই পুরা ছক পড়েছে, ইংরেজের মাথা খারাপ হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি, গোটা দেশ শান্ত, ঠান্ডা, কোনো কিছু নাই, একই অবস্থা। হযরত শেখুল হিন্দকে তো আর কোনোদিন টার্গেটই করেনি, আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো হুজুর মানুষ সুবহানাল্লাহ সাল্লিয়াল্লাহ পড়ে রাজিস পড়াইতেছে, কল্পনাই করতে পারে নাই যে বুড়া মিয়া ভিতরে ভিতরে গোটা দেশের স্বাধীনতার জন্য এত বিশাল কাজ করে ফেলেছে। আল্লাহর কুদরত। যদি ওই সময় হতো, কেয়ামত তো আসতে হবে, তাই না? বলেন না কেন, কেয়ামত আসতে হলে দিন দিন ইসলামী অবস্থা ডেটোরিয়েট করতে হবে, না হলে কেয়ামত আসবে কিভাবে? আল্লাহু আকবার কাবীরা। এই জিনিস পাওয়ার পরে ইংরেজ সাথে সাথে তার পাঠালো এবং মক্কার যে শরীফ ছিল তাকে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করতে ঘুষ দিয়ে তাকে তার দলে নিল। শরীফে মক্কা মানে মক্কার যে গভর্নর তুর্কি খেলাফতের পক্ষ থেকে ছিল, ওই গভর্নর গাদ্দারি করে ইংরেজের দলে যোগ দিল এবং যোগ দিয়ে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই তখন ছিলেন না, হযরত মাওলানা উজাইর গুল রহমতুল্লাহ আলাই সহকারে এনাদেরকে তৎক্ষণাৎ গ্রেফতার করছে। যিনারা ওখানে আছেন তাড়াতাড়ি গ্রেফতার করো। হযরত শেখুল হিন্দ তখন রওনা হচ্ছেন, হেজাজ থেকে হিন্দুস্তানের পথে রওনা করছেন। হযরত শেখুল আরব আল আজম শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তখন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে রওজায়ে আথারের পাশে হাদিস পড়ান। 18 বছরের উপরে হয়ে গেছে হাদিস পড়াচ্ছেন ওখানে। দেখলেন আমার বৃদ্ধ ওস্তাদকে ধরে নিয়ে যাচ্ছে। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই তার নিজের প্রভাবশালী ব্যক্তিবর্গকে দিয়ে সাগরিদদেরকে দিয়ে ইংরেজ সরকারের কাছে খবর পাঠালেন বিভিন্ন ভাবে, আরে সব নাথের গুরু তো হোসাইন আহমদ, সেই তো সব এখানে তুর্কি খলিফাদের সাথে এবং এখানকার সিএনসির সাথে কি করেছে, তুর্কি সাম্রাজ্যের সিএনসির সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে, যোগাযোগ স্থাপন করে দিয়েছে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা হোক। তাদের টার্গেটে তাদের লিস্টে শেখুল ইসলাম মাদানী ছিলেন না, কিন্তু ওস্তাদ গ্রেপ্তার হচ্ছেন আর আমি মুক্ত থাকব। বৃদ্ধ ওস্তাদকে কোথায় নিবে, তাকে দেখাশোনা কে করবে, ওনার খেদমত কে করবে? এটার জন্য মসজিদে নববীর দর্স বাদ দিয়ে, হাদিস পড়ানো বাদ দিয়ে, নিজেকে মুজরিমদের খাতায় অপরাধীর খাতায় নাম লেখাবার জন্য তদবির করে ওনার নিজের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়ে একই সাথে ওনারা সবাই মিলে মালটায় অন্তরীণ হলেন। 4 বছর পর্যন্ত হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মালটায় বন্দী ছিলেন, এনারা সবাই সহকারে। মেরে মুআজ্জাজ হাজেরিন, 4 বছর পর হিন্দুস্তানের পরিস্থিতি উত্তাল দেখে বাধ্য হয়ে তাদেরকে ব্রিটিশ সরকার কি করে, মুক্তি দেয়। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই সিদ্ধান্ত নিলেন হিন্দুদেরকে ব্যাপকভাবে যদি এখানে জোড়ানো না যায়, খণ্ড খণ্ড ভাবে 2-1 জন হিন্দু হয়তো মুসলমানদের সাথে ছিল, কিন্তু ব্যাপকভাবে তাদেরকে যদি মুসলমানদের সাথে দেশাত্মবোধক চেতনা দিয়ে যদি একত্রিত না করা যায় ভারতবর্ষ স্বাধীন করা সম্ভব না। এই ফর্মুলা নিয়ে উনি তারপরে আগালেন এবং মালটা থেকে ফিরেছেন, কিছুদিন পরে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় যখন গোসল দিতে গিয়েছে, যারা গোসল দিয়েছে দেখে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে গোস্ত নাই, কোমর আর পিঠে কোনো গোস্ত নাই, দগদগে ঘা। কেউ জানতো না এতে কি হয়েছে, এটা কোত্থেকে আসলো। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন কলকাতার পথে, দাফন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, হযরত খবর পেয়েছেন এবং ওখানে ফিরে গেছেন। মানুষ যখন জিজ্ঞেস করেছে তখন বলেছেন, আমার শেখকে ইংরেজ সরকার ওখানকার তাদের বাহিনী প্রতিদিন নিয়ে যেত আর বলতো, যদি আমাদের দলে যোগ দাও তাহলে তোমার পৃথিবীতে থাকার জায়গা, প্রত্যেক দেশে ইংরেজের যত জায়গাতে ক্ষমতা আছে প্রত্যেক দেশে আপনার জন্য আলাদা প্রাসাদ থাকবে, বাড়ি থাকবে, আপনার সমস্ত ব্যবস্থাপনা ইংরেজ সরকার করবে। এত সুপার পাওয়ারের সাথে কি লড়ে পাওয়া যায়, পারা যায়? হযরত একটু নমনীয়তা ইখতিয়ার করেন, প্রথমে বুঝিয়েছে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, মাহমুদুল হাসান কো জ্বালা করকে রাখ করকে উসকে উস রাখ কো আগর সমন্দর মে বিখের দিয়া যায় তো সমন্দর কে কোনে কোনে সে অঙ্গ্রেজ কি মুখালফত কি আওয়াজ আয়েগি। আরে আমার কাছে তোমরা বশ্যতা চাও, আমাকে লোক দেখাও। মাহমুদুল হাসানকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ওই ছাইকে যদি বিভিন্ন সাগরে সাগরে তোমরা ছিটিয়ে দাও, ওই সাগরের কোণা থেকে ইংরেজের বিরোধিতার আওয়াজ আসবে। যখন দেখেছে লোভ দিয়ে পারা যায় নাই, হযরতকে নিয়ে যেত, আর রড গরম করে ওই রড দিয়ে পিঠের ভিতরে কোমরের ভিতরে ছেঁকা দিয়ে গোস্ত উঠিয়ে ফেলত। হাজর শেখুল রহমতুল্লাহ আলাইহির কুরবানির পরে ভবিষ্যতে এই জিম্মাদারি নেন হাজর শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এবং হযরতের দিক নির্দেশনা অনুসারে এখানে হিন্দুদেরকেও ব্যাপকভাবে এগিয়ে আনেন, জড়িয়ে আনেন। এক পর্যায়ে এরপরে না গান্ধীজি আসছেন, অমুক আসছেন, তমুক আসছেন, জওয়াহরলাল নেহরু আসছে, এ আসছে, সে আসছে। হুজুর কি বলেন, আলিমদের এত অবদান কোথায়? আপনাদেরকে জানা আছে 47 সালে স্বাধীনতা হলো, ইংরেজ এখান থেকে পালালো, 45 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। গোটা কংগ্রেসের সভাপতি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, নেহরু না। ওনার তত্ত্বাবধানে, শেখুল ইসলাম মাদানির তত্ত্বাবধানে কংগ্রেস কথা বলত। হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির এক কিতাব আছে লেখা, যেটা উনি দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন আমি মারা যাওয়ার পরে এটাকে কি করে ছেপো, তার আগে না। ভারত যখন স্বাধীন হলো, বাংলায় ছাপা আছে ওই বইটা, পড়ে দেখতে পারেন। ওটার ভিতরে উনি লিখেছেন যে আমি অভিমান করে যে কংগ্রেসের সভাপতির পদ থেকে স্বেচ্ছায় সরে যাই, এটা আমার জীবনের রাজনৈতিক সবচেয়ে বড় ভুল ছিল। আমার পরে মনে হয়েছে আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি। যখন ভারতবর্ষ স্বাধীন হয়, এখানকার প্রথম শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান হযরত মাওলানা আবুল কালাম আজাদ। গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সাজাতে হবে, নেহরুরা তো পরে এসেছে। আজকে ইতিহাস শুধু শেষ দিকটা দেখে, কলা যে পাকছে, এক সপ্তাহে কলা পাকছে, 6 মাস যে কলাটা গাছে থাকে, তখন পাকে, তখন পাকে না, পাকে কখন? নামিয়ে এনে ঘরে রাখলে এক সপ্তাহের মধ্যে কলার পুরা ছড়ি পাকে, ঠিক কি দেখ না? হ্যাঁ, মানুষ শুধু সেই পাকা কলা দেখে, আগেকার গাছের যে কত কিছু হয়েছে সেগুলো আর দেখে না। মেরে মুআজ্জাজ হাজেরিন, স্বাধীনতার চেতনা এরপরে দুই ভাগে ভাগ হয়ে গেল দেশ। মোহাম্মদ আলী জিন্না সাহেবের পরিকল্পনা এবং ইংরেজেরও খায়েশ ছিল দেশ একটা না থাক, দুই ভাগে ভাগ হোক। বিজাতিতন্ত্রের ভিত্তিতে ভাগ করে দেয়া গেলে ব্যাপকভাবে মারামারি ওরা নিজেরাই আপোষে করতে থাকবে, ওরা নিজেরাই আপোষে লড়তে থাকবে, আর আমরা কি করব, সুখটান দিব। প্রাথমিকভাবে ওই সময়টায় বাহ্যিকভাবে মনে হচ্ছিল দ্বিজাতিতন্ত্রের ভিত্তিতে দেশটা আলাদা হলে ভালোই হবে, হয়তো ভালোই হয়েছে। কিছুদিন পরে কি দেখা গেল, পাকিস্তান তো গ্রহণ আনার জন্য আলেম ওলামাদেরকে সবার সামনে রাখলো। পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, লড়কে লেঙ্গে পাকিস্তান, মরকে লেঙ্গে পাকিস্তান, হইল পাকিস্তান। হওয়ার পরে আস্তে করে ক্ষমতাটা নিয়ে নিল কেডা, সুবহানাল্লাহ বিহামদিহি, এমন আর হুজুরগো দরকার নেই। ভারতের কাছে, ব্রিটিশের কাছ থেকে যখন স্বাধীনতা অর্জন করে এই ভারতবর্ষ, স্বাধীনতা অর্জনের সময় ভারত ইন্ডিয়াকে আলাদা করে দিল, আর পাকিস্তানের দুইটা অংশ হল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। স্বাধীনতার পতাকা, স্বাধীনতার পতাকা 14ই আগস্ট পশ্চিম পাকিস্তানে উত্তোলন করেছিলেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানি, আর পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী ছিলেন আল্লামা জাফর আহমদ উসমানি রহমতুল্লাহ আলাইহিমা। মুআজ্জাজ হাজেরিন, বাস পতাকা উত্তোলন করিয়ে স্বীকৃতি দিয়ে হুজুর আপনাদেরকে খুব ইজ্জত করছে, এবার আপনারা একটু বিশ্রাম নেন, আমরা দেখি কি করা যায়। শাব্বির আহমদ উসমানি রহমতুল্লাহ আলাইকে সবার সামনে রেখে মুসলমানদের আস্থা অর্জন করেছিল এরা, করে তারপরে হযরতকে প্রধানমন্ত্রী বানানোর পরিবর্তে বানিয়ে দিল কি, আপনি এখন কি হন, শিক্ষামন্ত্রী হন হুজুর। যাই হোক, চলল দলিলে তো পাকিস্তানটা ইসলামী রাষ্ট্র, কিসে দখলে থাক আর না থাক, কিসে ছিল দলিলে তো ইসলামী রাষ্ট্র, দখলে নাই কিসে আছে, দলিলে থাকলে লাভ হলো এই, কোন সময় ভবিষ্যতে কোন শক্তিশালী ছেলে যদি পয়দা হয়, তাহলে সেই শক্তিশালী বাচ্চা দাদার বা বাবার সেই জমি ঠিকই উদ্ধার করতে পারে, দখল নিতে পারে, বুঝে নিতে পারে, কারণ দলিল আমার, ঠিক কি ঠিক না? এজন্য এটাকে খুব সাধারণভাবে দেখার বিষয় নয়, আফসোস মুসলমানরা নয়, কর্তৃত্ব পরায়ণ ব্রিটিশের শিক্ষায় শিক্ষিত ভদ্র লোকেরা কি করলেন, কন্ট্রোল নিলেন এবং কন্ট্রোল নিয়ে আস্তে আস্তে স্বৈরাচারী হওয়া শুরু করলেন। অবস্থা কি দাঁড়ালো, আমার ভাষার অধিকার আমার থাকবে না, গায়ের জোরে একটা ভাষা আমার এখানে চাপাই দিতে হবে। এই তর্তিব যখন শুরু হল তখন অনেকেই সুযোগ নেওয়া শুরু করলো আমাদের এই কষ্টটার, আমাদের এই ব্যথাটার, আমরাও রুখে দাঁড়ালাম। ভান্নর ভাষা আন্দোলন হল, আমাদের ভাইয়েরা বুকের তাজা খুন ফেলে দিয়ে স্বাধীনতার প্রথম বুৎপত্তি ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। আস্তে 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 একের পর এক, একের পর এক ধাপ পাড়ি দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর আমাদের এই নতুন একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটল। মেরে মুআজ্জাজ হাজেরিন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা ছিল মূলত জালিম এবং স্বৈরাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ঠিক কি ঠিক না? হযরত মাওলানা শামসুদ্দিন কাশ্মীর রহমতুল্লাহ আলাইহ থেকে শুরু করে বাংলার অনেক ওলামায়ে কেরাম ওই সময় সরাসরি মুক্তিযুদ্ধে কি করলেন, অংশগ্রহণ করলেন। একটা মোটা বই আছে, আপনারা দেখে নিতে পারেন, আলেম মুক্তিযোদ্ধার খোঁজে খোঁজে, আলেম মুক্তিযোদ্ধার খোঁজে। হযরত মাওলানা মুস্তাফা আজাদ সাহেব রহমতুল্লাহ আলাইহ আজাদ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন। এরকম বহু মুক্তিযোদ্ধা আলেম ওলামাদের তালিকা ওখানে একদম দলিল সহকারে, কে কোন সেক্টরে কোন সময় কার অধীনে যুদ্ধ করেছেন সবকিছু এখানে কি আছে, লিপিবদ্ধ আছে, দালিলিক গ্রন্থ দেখে নিতে পারেন। এখানে ইসলামের সাথে কোন যুদ্ধ ছিল না, যেমন ইসলামকে খেদিয়ে বের করে দিই, এটা কখনোই ছিল না। বরং যুদ্ধটা ছিল কিসের, আগ্রাসী এবং জালিম শক্তির স্বৈর শাসকের বিরুদ্ধে এখানকার যুদ্ধ ছিল, মজলুমের প্রতিরোধ ছিল। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা নসিব করে দিয়েছেন, এটা কার দান? আস্তে বলেন না, কার দান? আল্লাহ তাআলার দান। আজকে সেই স্বাধীনতা দিবস, আজকে সেই বিজয় দিবস। এই বিজয় দিবসে যারা আজকে আমাদের এই দেশকে স্বাধীন করবার জন্যে নিজের বুকের তাজা খুন ঢেলে দিয়ে এই দেশের মাটিকে সিঞ্চিত করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করি। স্তর বিন্যাসে প্রত্যেকের নিয়ত এবং কোরবানি অনুপাতে আল্লাহ রব্বুল আলামিন যার যার মর্যাদা হিসেবে যেন তাদেরকে পুরস্কৃত করেন, এই দোয়া করি। এটা আমাদের কাম্য। আজকে গান বাদ্য বাজে, ও আমার দেশের মাটি তোমার তরে মাথাই ঠেকা, মাথাই ঠেকাই মাথা, ঠেকাই মাথা। রবীন্দ্রনাথের গান গাওয়ার দিন না, সাইরানার সোয়াব ওনাদের কবরের ভিতরে পৌঁছাবে না। বরং যারা চলে গেছেন তাদের আখেরাতে কাজ কি লাগবে, ঢাল তবলা বাজাইলে, ঢোল তবলা বাজাইলে? ও মুসলমান বলেন না কেন, পরকালে আমরা যখন আখেরাতে যাব আমরা কে কে কামনা করি, আমার মৃত্যুর পরে আমাকে স্মরণ করার জন্য তোমরা খুব করে ঢোল তবলা বাজিয়ে গান গেয়ে আমাকে আমার মৃত্যুর দিনকে উদযাপন করো, কে কে আমরা চাই বলেন? কেউ চাই না। সে বিএনপি করুক, চাই আওয়ামী লীগ করুক, বা জাতীয় পার্টি করুক, বা আমার মতো কোনো পার্টি না করুক, সকলেই জানে আখেরাতে এই সমস্ত ঢোল তবলার কোনো দাম নাই। ঠিক কি ঠিক না? ওখানে কি কাজে আসে? ওখানে কাজে আসবে সূরা ইখলাস, ওখানে কাজে আসবে সূরা ফাতিহা, ওখানে কাজে আসবে একবার সূরা ইয়াসিন পড়ে এখান থেকে বকশিশ করে দিলে ওনাদের রুহের কাছে কিছু জিনিস যাবে। ঠিক কি ঠিক না? ও আমার স্বাধীনতা প্রেমী মানুষরা, দেশের নাগরিক ভাইরা, আসুন আমরা সত্যিকার অর্থে আজকে এই স্বাধীনতা জন্য যারা রক্ত দিয়েছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের এই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন, মনে রাখতে হবে যদি ভারতবর্ষ স্বাধীন না হতো তাহলে কখনোই আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশকে স্বাধীন করা ব্রিটিশের কবল থেকে সম্ভব হতো না। ঠিক কি ঠিক না? বাংলাদেশের এই স্বাধীনতা নির্ভর করে ভারত পাকিস্তানের স্বাধীনতা অর্জনের উপরে, কিসের থেকে, ব্রিটিশের কবল থেকে। এবং তাদের স্বাধীনতার ভিত হল আলেম ওলামার কোরবানি এবং স্বাধীনতার চেতনার গান গাওয়ানো। অতএব আজকে স্বাধীনতার নাম নিয়ে এদেশ থেকে যদি কেউ আলে মোলামা এবং দাড়ি টুপিওয়ালাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে বিদ্বেষী হিসেবে চিত্রিত করতে চায়, প্রকৃত পক্ষে এরা হলো শত্রুর এজেন্ট এবং সত্যিকারার্থে এরা হলো স্বাধীনতার খাঁটি শত্রু, ঠিক কি ঠিক না? এরা যাই হোক না কেন কখনো স্বাধীনতার মিত্র হতে পারে না, এরা ছদ্মবেশী শত্রু, জেনে হোক অজানায় হোক। মেরে মুআজ্জাজ হাজেরিন, এজন্য আমার এই দেশের স্বাধীনতার পেছনে ধর্মীয় চেতনাবান এবং আলে মোলামাদের রক্তের নজরানা আছে না নাই? আছে। আমরা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন বিশেষভাবে তাদেরকে, এবং যারা না হলে এই বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হতো না। ইংরেজের কাছ থেকে গোটা ব্রিটিশের কাছ থেকে ভারত আর পাকিস্তানের স্বাধীনতা আনা যেত না, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতার ভিত রচিত হয়েছে। তাদের সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আমরা কোনো অকৃতজ্ঞ মানুষ নই, আমরা কৃতজ্ঞ নাগরিক। যারা রক্ত দিয়ে গেছেন তাদেরকে আমরা, তাদের নাম স্বর্ণাক্ষরে আমাদের হৃদয়ে আমরা লিখে রাখতে চাই, এবং তাদের জন্য আমরা সময়ে সময়ে আমল করে তাদের রুহের কাছে হাদিয়া হিসেবে পাঠাতে চাই, ঠিক কি ঠিক না? আজকে সেই বিজয় দিবস। আসুন আমরা প্রত্যেকে 10 বার সূরা ইখলাস পাঠ করি এবং শহীদানের রুহের কাছে আমরা হাদিয়া হিসেবে পাঠিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم আমরা নিয়ত করি আল্লাহ আমরা যা তেলাওয়াত করেছি এটির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে আপনি কবুল করে নেন এবং এর স্বভাব আমার এই দেশ সোনার দেশকে স্বাধীন করবার জন্য যারা নিজেদের তাজা খুন ঢেলে দিয়েছেন কোরবানি দিয়েছেন ত্যাগ দিয়েছেন তাদের সকলের রুহের কাছে বসরতে ইমান আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কবলুল জুমা সুন্নাত পড়ে নেই।